ইন্টারনেট থেকে আপনারা শুনতে পাচ্ছেন ক্লাইমেট রেডিও।
রুট লেভেলে কাজ করি আমরা, দেখি যে আসলে সেখানে মানে ক্লাইমেট চেঞ্জের যে ফলাফলগুলো, যে রেজাল্টগুলো কিন্তু অলরেডি আমরা এই অঞ্চলের লোকজন কিন্তু ভোগ করতে শুরু করে দিছি। কিভাবে যে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টগুলো কিন্তু অলরেডি চলতেছি, আমরা দেখতেছি যে বিগত সময়ে আমরা সিডরের পরের থেকে যদি ধরি, সিডরের পরপরই আমরা দেখলাম যে নার্গিস, রেশমি, বিজলি, সর্বশেষ এই আয়লা, এগুলো যে মানুষকে এত বড় মানে মানবেতর যে জীবনযাপনের মধ্যে যে ঠেলে দিছে, এটা আমরা মনে করতেছি যে এটা ক্লাইমেট চেঞ্জের একটা ইম্প্যাক্ট। এছাড়া পাশাপাশি আমরা আরও কিছু যদি আমরা পর্যালোচনা করি, দেখব যে এগুলো অবশ্যই ক্লাইমেট চেঞ্জের কারণেই কিন্তু এই ধরনের ফলাফলগুলো ঘটতেছে। এখানে আমরা 10 বছর বা 20 বছর আগে থেকে এই অঞ্চলের লোকজন কিন্তু এইভাবে হ্যাবিচুয়েটেড ছিল না, এবং রিসেন্ট যে আইলার ঘটনা যদি আমরা দেখি, এখানে কোস্টাল রিজিয়নের প্রায় 6টা উপজেলা থেকে, উপজেলার প্রায় 4টে ইউনিয়ন থেকে সম্পূর্ণ লোক তারা কিন্তু সরে আসতে বাধ্য হয়েছে। এখন কিন্তু পানির যে উচ্চতা বাড়িছে বা এখন বারবারই কিন্তু তারা, আগে মানে এতগুলো এম্বাঙ্কমেন্ট মানে ইরোশন ছিল না, তারা এতটা পানির ফ্লো কখনো দেখেনি। এছাড়া যদি দেখি যে আমরা এগ্রিকালচারের বিষয়গুলো যদি দেখি, সেখানে কিন্তু এগ্রিকালচারেও কিন্তু আগে যে ধরনের ফসল হইতো, এখন কিন্তু সেই ধরনের ফসল আর হচ্ছে না দিচ্ছে। আগে যে ধরনের ফসলের রোগ হইতো, এখন কিন্তু রোগের মানে টেন্ডেন্সি বা রোগের যে ফ্রিকোয়েন্সি সেগুলোও কিন্তু মানুষের ধীরে ধীরে বাড়তিছে।
জ্বর জ্বরটা হঠাৎ করে ধরেন জলোচ্ছ্বাস অথবা পানি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও এই খুলনা রিজিয়নে কি ধরনের ক্লাইমেট চেঞ্জ এফেক্ট আপনি লক্ষ্য করতেছেন?
এখানে ইউজুয়ালি এই কোস্টাল বেল্টটা কিন্তু আপনার পানির ক্রাইসিস কিন্তু সবসময় থাকে, পানির একটা কিন্তু একটা লেয়ারও আছে। এখানে পানি ঠিক আছে, স্লাইন, কিন্তু এর আগে মানুষ কিন্তু পিএসএফ এর পানি খাইতো, রেইনওয়াটারের ইয়ে আসছে, কিন্তু আস্তে আস্তে পানির যে লেয়ার এটা কিন্তু আসলে আর পাওয়া যাচ্ছে না, মিষ্টি পানির লেয়ার, ফলে ড্রিঙ্কিং ওয়াটারের সোর্সটা এখানে কিন্তু কমে গেছে। পাশাপাশি আমি যদি দেখি যে চিংড়ি শিল্পটা, এই চিংড়ি শিল্পও কিন্তু একটা হুমকির মুখে পড়েছে। সেখানে আগে কিন্তু হঠাৎ করে এখন বর্ষা, আপনারা জানেন যে স্যালাইনিটি যখন হয় তখন কিন্তু স্যালাইনিটির সঙ্গে হঠাৎ করে বর্ষা, এই যে মানুষের এই যে চিংড়ি এটা কিন্তু মারা যাচ্ছে। এটা আমরা আমরা বলতেছি ভাইরাস, হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই চিংড়িগুলো তাদের স্যালাইনিটির কারণে কিংবা টেম্পারেচারের কারণে এগুলো কিন্তু মারা যাচ্ছে। সুতরাং মানুষের, এই অঞ্চলের মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা কিন্তু চিংড়ির উপরে নির্ভরশীল। দেখেন যে সকালবেলায় যে লোকটা ভ্যান চালাতে যাচ্ছে, তারও ওখানে যদি দুইজন ফরিয়া যদি না ওঠে তার কিন্তু ইনকাম হবে না। আবার ওই ফরিয়া কোথার থেকে আসবে? নিঃসন্দেহে সে চিংড়ি নিয়েই আসবে। সুতরাং তার লাইভলিহুড কিন্তু ওই চিংড়ির সঙ্গেই জড়িত। আজকে চিংড়ি শিল্পটাও কিন্তু প্রায় ধ্বংসের মুখে। এই যেমন একটা, এটা আগে কিন্তু চিংড়ি 70-এর দশকের পরের থেকে যখন চিংড়ি হয়েছে তখন কিন্তু ঠিক মতোই আমরা ইয়ে করতে পারিছি, কিন্তু এখন চিংড়ি হচ্ছে না। পাশাপাশি লবণাক্ততা যেভাবে বাড়তিছে, লবণ সহিষ্ণু কিন্তু আগে এই অঞ্চলে এতটা লবণাক্ততা মাটি বা পানিতে এত লবণ ছিল না, যেটা ডে বাই ডে যেটা বাড়তিছে, যেটার ফলে আসলে আমাদেরকে এই ধরনের ফসলও হচ্ছে না বা আমাদের যে ক্রপগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে।
এই যে ধরুন লবণাক্ততা বাড়তেছে, হ্যাঁ, এটাকে কি সি লেভেল রাইজিং এর সঙ্গে তুলনা করবেন নাকি?
আমি লবণাক্ততা বাড়াটা হচ্ছে সি লেভেল রাইজিং এর সাথে আমি এটাকে কম্পেয়ার করব না, কিন্তু ডাইরেক্টলি তার সাথে লিঙ্ক নাই, কিন্তু ইনডাইরেক্টলি তাদের সঙ্গে অনেকগুলোরই লিঙ্ক আছে। কারণ সি লেভেলটা আপনার, আপনি জানেন যখন আমরা সি লেভেলে হয়তো ওখানে 35 বা 33 এইরকম পিপিটি যখন থাকে, এই স্যালাইনিটি কিন্তু লিচিংয়ের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু এদিকে আসে। পাশাপাশি যে মরুকরণ, আজকে সি লেভেল রাইসের সঙ্গে স্যালাইনিটি এগুলো কিন্তু একটার সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সো সেক্ষেত্রে ডাইরেক্টলি রিলেশন না থাকলেও ইনডাইরেক্ট রিলেশন অবশ্যই আছে, যে সেখানে সি লেভেল রাইজ হচ্ছে, এম্বাঙ্কমেন্ট ইরোশন হচ্ছে, লবণ পানি ভিতরে আসছে। আপনি দেখেন এই যে অঞ্চলে মানে লবণ পানি অলরেডি ঢুকছে, চারিপাশে লবণ পানি ঢুকে গেছে। এটা আমরা একটা সার্টেন সময়ে আমরা যারা চিংড়ি চাষ করেছে তাদেরকে আমরা একটা দোষারোপ করেছি যে না, তারা বাঁধ কেটে বা স্লুইস গেটের মাধ্যমে অপরিকল্পিতভাবে তারা চিংড়ি চাষ করেছে, ফলে এই ধরনের লবণাক্ততা বাড়তিছে। কিন্তু আসলে চিংড়ি চাষ না হলেও কি এখন কি মানুষ কি পারবে যে লবণাক্ততাকে ঠেকাইতে পারবে না?
আচ্ছা, এই ধরুন গত সময় নার্গিস হলো বা আপনি যে কয়েকটাই বলেন সিডর হলো, বৃষ্টি হলো, হ্যাঁ লাইলা, এখানে তো ধরেন ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন আছে, এটা কিভাবে স্ট্রাগল করতেছে?
এটা স্ট্রাগল করতেছে এবং সত্য কথা বলতে যে এটা একসময় স্ট্রাগল করতে করতে এটার অবস্থাও খুব যে ভালো থাকবে আমরা লক্ষ্য করেছি বিগত সিডরে যে সুন্দরবনের যে ক্ষতি হয়েছে তা আগামী 400 বছরেও সে ক্ষতি পূরণ করা সম্ভব না। পাশাপাশি এই যে রিসেন্টলি যে সাইক্লোন হলো এবং তার সাথে যে টাইডাল সার্চটা হলো, প্রচুর পরিমাণে সুন্দরবনে হরিণ মারা গেছে, কয়েক হাজারের উপরে সেখানে হরিণ ভেসে আসছে। সেখানে যে সাপগুলো ছিল, এখন তো এই অঞ্চলে প্রচুর পরিমাণে সাপ, আমি দাকপে গেছি, আমি কয়রায় দেখছি, শনকোলাতে দেখছি, সাপগুলো সুন্দরবন থেকে ভেসে ভেসে এই অঞ্চলে আসতেছে। এই যে আমাদের বিশ্ব ঐতিহ্য যে ম্যানগ্রোভ ফরেস্ট, এটাও কিন্তু ধ্বংসের মুখে চলে যাচ্ছে। না ঠিক আছে, এটা হচ্ছে জোয়ারভাটা বা টাইডাল ইস্যু হয়, কিন্তু টাইডাল ইস্যু হওয়ার পরেও তার তো একটা রেঞ্জ আছে, তার তো নিউমেটোফোর বা শ্বাসমূলের উপরে যদি তার পানির লেয়ার সবসময় থাকে তাহলে তাদের শ্বাস নিতে পারবে না এবং আলটিমেটলি সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, কারণ সেখানে সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ প্রজাতির স্পেসিসগুলো সবচেয়ে বেশি। তা ওই নিউমেটোফোরের উপরে যখনই পানি উঠবে তখন কিন্তু সেটা আলটিমেটলি আর তাদের শালক সংশ্লেষণ বা তাদের এই যে জৈবিক প্রক্রিয়া এটা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং এই সুন্দরবন ধ্বংস হতে বাধ্য।
এই অঞ্চলের যেসব কৃষক বা যেসব প্রান্তিক মানুষ যারা জানে না ক্লাইমেট চেঞ্জ কারে করে, গ্লোবাল জাস্টিস বুঝে না, কিছু বুঝে না, ওজন স্তর বুঝে না, হ্যাঁ, তারা কিভাবে ফেস করতেছে এখানে, মানে কিভাবে অ্যাডাপ্ট করতেছে আপনার কি মনে হয়?
আমার দেশের জনগণ বা এই কোস্টাল রিজিয়নের জনগণ আসলে এইগুলো তাদের বোঝার কথাও না, তারা এতটা বুঝবেও না, কিন্তু তারা বিগত যে আমরা যে 20 বছর বা 25 বছর আগে থেকে আমরা এই ধরনের ডিজাস্টারগুলোর সঙ্গে এই অঞ্চলের লোক কিন্তু হ্যাবিচুয়েটেড ছিল না, কিন্তু এখন তারা ফেস করতেছে এবং সাথে সাথে মাইগ্রেটও করতেছে। মনে করেন এখান থেকে লোক আজকে এই যে আমরা এখান কয়রায় বসে আছি, কয়রার আপনি দক্ষিণ বেতকাশি দেখেন, মহেশ্বরীপুর দেখেন, মহারাজপুর দেখেন, সেখান থেকে অনেক লোক কিন্তু শহরের দিকে চলে গেছে, যারা আস্তে আস্তে যে কিন্তু শহরের কিন্তু জ্যাম বাড়াচ্ছে এবং পাশাপাশি যারা এই অঞ্চলে ছিল তারা কিন্তু এখন এখানে কোনো কাজেরও সন্ধান নাই। সুতরাং তারা কিভাবে বাঁচবে এখন মানে খুবই ক্রাইসিস মোমেন্টের ভিতরে তারা আছে, কিন্তু তারপরেও আমরা মনে করি যে সমন্বিত প্রয়াস বা সমন্বিত উদ্যোগ থাকলে এই ধরনের ডিজাস্টার বা এই ধরনের ইস্যু থেকে তাদের মুক্ত করা সম্ভব। আরও 40 বছর পরে যেখান থেকে বসবাসের অনুপযোগী হয়ে যাবে, তারা থাকতে পারবে না, এ ধরনের কথা কিন্তু আমরা কেউ কখনো স্বপ্নেও আমার এলাকার লোক আমরা কিন্তু কখনো চিন্তা করি না, কিন্তু আমাদেরকে থাকতে হবে, বিকল্প উপায় আমাদেরকে বেছে নিতে হবে, তা না হলে এখনই যদি এই সমন্বিত উদ্যোগ যদি না নেওয়া যায় তাহলে হয়তো আগামী 40 বছর বা 30 বছর পরে ব্যাপক আকারে এখানে মাইগ্রেশন ঘটবে, বসবাসের অনুপযোগী হবে এবং সারা বাংলাদেশের উপরে একটা চাপ পড়বে। বাংলাদেশের যে জলবায়ু যে চেঞ্জ হয়ে গেছে, আগে আমরা দেখছি কি মৌসুমি বায়ু 6 ঋতুর বাংলাদেশ, এখন কিন্তু 6 ঋতুর আর বাংলাদেশ নেই, আমরা এখন দেখতে পাই গরম, বর্ষা আর হচ্ছে শীত, এবং শীতের যে সিজনের যে তারতম্য ঘটছে, আগে যে যখন থেকে শীত পড়তো এখন কিন্তু শীত মাত্র 15 দিন কি 20 দিন এইরকম কিন্তু স্থায়ী হয় খুব বড় আকারের শীতটা, কিন্তু আগে আমরা দেখছি যেটা এটা কিন্তু এতদিন পর্যন্ত মানে বেশ কিছু প্রায় 2 মাস ধরে এত মানে এত অল্প সময় ছিল না, সে কিন্তু রেঞ্জ কিন্তু বাড়ত, তার মানে কি দেশটা কিন্তু আস্তে আস্তে কিন্তু উষ্ণতার দিকে বাড়ছে। এখন বর্ষা হচ্ছে তারপরেও কিন্তু গরম হচ্ছে, সুতরাং এখন বর্ষা এবং গরমের সিজনটা প্রায় 8 থেকে 9 মাস কিন্তু লং হয়ে গেছে, সুতরাং ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমরা অবজার্ভ করতে পারছি। পাশাপাশি বায়োডাইভার্সিটির দিকে যদি আমরা দেখি তো অনেক প্রাণী আছে যেগুলো আসলে আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে।